বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন আজ মঙ্গলবার 28 জুন 14 আষাঢ় এবং ফার্সি 7 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। বিশ্বে জ্বালানি সংকটের ফলে তেল বাজারে ইরান ও ভেনিজুয়েলাকে ফিরিয়ে আনার জন্য ফ্রান্সের আহ্বান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে বন্যা দুর্গত এলাকায় মানুষের স্বাস্থ্য ঝুঁকি সহ দীর্ঘমেয়াদী পুষ্টিহীনতা এবং দারিদ্র বৃদ্ধির আশঙ্কা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে। ইরানের কালজি গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে শত্রুদের বারবার ব্যর্থতার কারণ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা, বললেন দৃঢ়তা ও ঐশী রীতি বিজয় এনে দেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করলেন আইআরজিসির প্রধান জেনারেল সালামি। বাংলাদেশে আদালত থেকে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ জনসম্মুখে হাজির করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যপালকে স্মারকলিপি দিলেন তৃণমূল নেতারা। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল্লোজম্যাক খামেনেই বলেছেন, শত্রুর মোকাবেলায় দৃঢ়তা প্রদর্শনের মাধ্যমে বিজয় ও সাফল্য নিশ্চিত হয়। তিনি আজ ইরানের বিচার বিভাগের একদল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে বৈঠকে একথা বলেন। ইরানের জাতীয় বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরান দুর্বল হয়ে পড়বে বলে গত 4 দশক ধরে শত্রুরা দুরাশায় বুক বেঁধেছে, কিন্তু তারা বারবারই হতাশ হয়েছে। তাদের সমস্যা হল তারা এর রহস্য বুঝতে পারে না। তারা এটা বুঝতে পারে না যে বিশ্বজগতে রাজনৈতিক হিসাব নিকাশ ও সম্পর্কের বাইরেও আরেকটি হিসাব নিকাশ সম্পর্ক রয়েছে, আর তা হল ঐশী রীতি। আয়াতুল্লাহ হিল্লোজম্যাক খামেনেই আরও বলেন, 1981 সালে ইরানে একটি গৃহযুদ্ধ সংঘটিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট সংসদের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। বেহেশতির মতো বিশাল ব্যক্তিত্ব শাহাদাত বরণ করেন। এরপর নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও শহীদ হন। এর কিছুদিন পর পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের একদল সিনিয়র সেনা কমান্ডারও শহীদ হন। বিশ্বে কি এমন আর কোনো দেশ আছে যারা এত সব ঘটনার মোকাবেলায় রুখে দাঁড়াতে পেরেছে? ইরানের জনগণ এবং কর্মকর্তারা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। ইমাম খোমেনি দামাভান্দ পর্বতের মতো সব রুখে দিয়ে পরিস্থিতিতে 180 ডিগ্রি পরিবর্তন এনেছেন। সর্বোচ্চ নেতা বলেন, সুরা হজের এই মহান আয়াতটি আমাদের সকলের দায়িত্ব কর্তব্য স্পষ্ট করেছে, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। সৎ কাজ কি? সুবিচার, ন্যায়পরায়ণতা, ভ্রাতৃত্ব, ইসলামী মূল্যবোধ, এসব হল সৎকর্ম। আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সরকার হচ্ছে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার প্রতি নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য তিনি তুরস্কের প্রশংসা করেন। গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সঙ্গে আঙ্কারায় যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আমরা ভুয়া ইসরায়েল সরকারকে মুসলিম বিশ্বের এক নম্বর শত্রু হিসেবে বিবেচনা করি। ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থনের প্রশংসা করে আমির আবদুল্লাহিয়ার বলেন, আমরা নিশ্চিত যে তুরস্ক কখনো ফিলিস্তিনি জনগণ এবং বাইতুল মুকাদ্দেস ও আলেক্সা মসজিদের স্বাধীনতার প্রশ্ন থেকে দূরে চলে যায়নি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইহুদিবাদী ইসরায়েল সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা মনে করি পৃথিবী যেখানেই যাক না কেন তারা সেখানে সংকট এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির মূল কারণ হয়ে দেখা দেয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাম্প্রতিক ইরান সফর সম্পর্কেও আমির আবদুল্লাহিয়ান তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন বলে জানান আবদুল্লাহিয়ান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্ব তথা গোটা মানবতার শত্রু। যারা ঘাতক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে তাদের পরিণতি ভালো হবে না। তিনি আরও বলেন, শিশু হত্যাকারী দখলদার ইসরায়েলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাও মুসলিম বিশ্বের শত্রু। আজ তেহরানে পাকিস্তানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নাদিম রেজা নিশানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। জেনারেল সালামি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের যেখানে নিজেকে রক্ষার সক্ষমতা নেই সেখানে কিছু মুসলিম দেশ কীভাবে সেটার উপর নির্ভর করছে। তিনি বলেন, আফগানিস্তানের দিকে তাকালেই মার্কিন হস্তক্ষেপের অপূরণীয় ক্ষতিকর প্রভাব সহজেই বোঝা যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। অবিলম্বে ছাত্রদল নেতা সাইফকে জনসম্মুখে হাজির করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে পুলিশ ছাত্রদলের ওই নেতাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ আওয়ামী দুঃশাসন টিকিয়ে রাখতেই সরকার বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসম্পাদক সাইফুল ইসলাম সাইফকে নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গতকাল ছাত্রদলের সাবেক নেতা সাইফ চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে পাঁচলাইশ থানা পুলিশ তাকে তুলে নিয়ে যায়। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনা আতঙ্কজনক। ছাত্রদলের চট্টগ্রাম মহানগরের নেতা সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। এর আগেও তাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ তুলে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে 2 রাউন্ড গুলি করে, তাতে সাইফ চিরতরে পঙ্গু হয়ে যায়। আবারও তাকে একই কায়দায় আটক এবং তার কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক। অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান বিএনপি মহাসচিব। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, অবৈধ আওয়ামী লীগ সরকার থেকে পরিত্রাণ পেতে হলে দলের প্রত্যেক স্তরের নেতাকর্মীদের মধ্যে শতভাগ রাজনৈতিক অঙ্গীকার থাকতে হবে। সোমবার রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা সম্মেলনে আমির খসরু বলেন, আগামী 6 মাস নেতাকর্মীদের দিন রাত 24 ঘন্টা রাজনীতি করতে হবে। 24 ঘন্টাই দলের সিদ্ধান্ত পরিপূর্ণভাবে পালন করে সকলকে রাজনীতির সাথে যুক্ত থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে, তবেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার থেকে দেশের মানুষ মুক্ত হতে পারবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা। নারদা ও সারদা দুর্নীতিতে এই বিজেপি নেতা জড়িত বলে তারা দাবি করছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি যাতে পদক্ষেপ গ্রহণ করে সেজন্য রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা। আজ মঙ্গলবার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে রাজভবনে যান কুণাল ঘোষ, সায়নী ঘোষ, শশী পাজা, তাপস রায়, ফিরোজা বিবি, অর্জুন সিং ও অন্যরা। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু আজ এ সম্পর্কে বলেন,
আমরা 8 সদস্যের একটি প্রতিনিধি দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে আমরা আজকে মহামহিম রাজ্যপালের কাছে এই স্মারকলিপি পেশ করেছি। ইতিবাচক আলোচনা হয়েছে, দীর্ঘদিন পর আমাদের দলীয় স্তর থেকে রাজ্যপালের কাছে একটি রিপোর্ট জমা পড়লো। আমরা গভীরভাবে মনে করি যে আমাদের রাজ্যপাল কেবলমাত্র কোনো তিনি নিশ্চয়ই অন্য রাজনৈতিক দলের রাজ্যপাল, কিন্তু তিনি আমাদেরও রাজ্যপাল, আমাদেরও তিনি রাজ্যের গভর্নর। ফলে তার কাছে আমরা কিছু বিষয়ে আমরা সুবিচার চেয়েছি এবং তিনি আশ্বস্ত করেছেন যে যথাসম্ভব সেই বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, আগামী দিনেও তার সঙ্গে আমাদের দলীয় স্তরে আমাদের সংলাপ জারি থাকবে,
বলছিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ব্রাত্য বসু। অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে কাজ করছে। ইডি, সিবিআই এ অনেক কৃতী কর্মকর্তা আছেন, তাদের রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে বিজেপি। বিজেপিতে যারা যাচ্ছে, নাম লেখাচ্ছে, তাদের আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে। বিজেপি যেন ওয়াশিং মেশিন। বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদাকর্তা সুদীপ্ত সেন অভিযোগ করার পরেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হচ্ছে না? ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা আবেদন জানিয়েছি, তৃণমূল ও সরকারের সঙ্গে রাজভবনের এই যোগাযোগ অব্যাহত থাকবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। অধিকৃত গোলান মালভূমির উপর ইহুদিবাদে ইসরায়েল সার্বভৌমত্ব প্রতিষ্ঠার যত চেষ্টাই করুক না কেন, রাশিয়া তাকে স্বীকৃতি দেবে না। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী ফার্স্ট ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিমিত্রি পোলিয়ানোস্কি কথা বলেছেন। গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পোলিয়ানোস্কি বলেন, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে বসতি নির্মাণ প্রকল্প বাড়াবে এবং 2026 সালের মধ্যে সেখানে ইহুদি বসতির সংখ্যা দ্বিগুণ করবে বলে ঘোষণা করেছে। ইসরায়েলের এই প্রচেষ্টার সমালোচনা করে রুশ কূটনৈতিক বলেন, ইসরায়েলের সার্বভৌম প্রতিষ্ঠার এই প্রচেষ্টাকে রাশিয়া বৈধতা তৎপরতা বলে স্বীকার করে না। দিমিত্রি পলিয়ানোস্কি আরও বলেন, সিরিয়ার ভূখণ্ডে এবং ফিলিস্তিনে ইসরায়েলের পক্ষ থেকে যত আগ্রাসন চালানো হয় তা সবই আমেরিকার অনুমতি নিয়ে করা হয়। ইহুদিবাদী ইসরায়েল যে ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে সে ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরাপত্তার সমালোচনা ও নিন্দা জানিয়ে রাশিয়ার কূটনীতিক বলেন, মানবাধিকার ইস্যুতে পশ্চিমাদের দ্বিমুখী নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন ও মেয়ে অ্যাশলে বাইডেন সহ 25 জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এর ফলে এসব মার্কিন নাগরিক রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। আজ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তারা নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আসা 25 ব্যক্তির নামের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাশিয়ার রাজনীতিবিদ সহ অন্যান্য ব্যক্তিদের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিবাদ হিসেবে 25 জন মার্কিন নাগরিকের নাম নতুন করে টপ লিস্টে যুক্ত করা হয়েছে। এর অর্থ হল এসব ব্যক্তি রাশিয়া ভ্রমণ করতে পারবেন না। নতুন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে একাধিক মার্কিন সিনেটরও রয়েছেন। এদের কয়েকজন হলেন মেইন অঙ্গরাজ্যের সুসেন কলিন্স, কেন্টাকির মিচ ম্যাককনেল, আইওর জর্জ গ্রেসলি ও নিউ ইয়র্কের সিনেটর ক্রিস্টেন গিলি ব্রান্ড। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, পশ্চিমা বিশ্বে যে জ্বালানির সংকট চলছে তা নিরসনের জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াতে সক্ষম নয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উদ্ধৃতি দিয়ে ম্যাক্রন আজ একথা বলেছেন। জার্মানিতে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনের অবকাশে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে এ তথ্য জানান। তিনি বলেন, জ্বালানি তেলের উৎপাদন বাড়ানো প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে। ম্যাক্রন বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন যে তারা তেল উত্তোলনের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের পক্ষে আর বেশি উৎপাদন করা সম্ভব নয়। সৌদি আরব প্রতিদিন আরও 1.5 লাখ ব্যারেল বেশি তেল উৎপাদন করতে পারে, কিন্তু তাদের 6 মাস আগে যে সক্ষমতা ছিল এখন তা নেই। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের তেল বাজারে ইরান ও ভেনিজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আখতার।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ অব্যাহত থাকায় এবং বৈশ্বিক জ্বালানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বের তেল বাজারে ইরান ও ভেনিজুয়েলাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দফতর জানিয়েছে, ফ্রান্স বিশ্ববাজারে ইরান এবং ভেনিজুয়েলার তেল সরবরাহ করতে চায় এবং এমন একটি প্রক্রিয়া ব্যবহার করতে চায় যাতে তেলের মূল্য রাশিয়ার উৎপাদনের উপর নির্ভর করতে না হয়। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এবং রাশিয়ার উপর ব্যাপক মাত্রায় পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম $120 পৌঁছেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে বিশ্বে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতে তেল ও তেল জাতীয় পণ্যের দাম অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে এসব দেশে মূল্যস্ফীতি ব্যাপক মাত্রায় বেড়েছে এবং আসন্ন শীতকালে জ্বালানি সংকট নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক খাতে নিষেধাজ্ঞা নীতির বাস্তবায়ন দীর্ঘকাল ধরে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে পশ্চিমা নীতি অনুসরণ করতে বাধ্য করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোর মতো মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ও ভেনিজুয়েলার তেল রপ্তানির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন সরকার এসব নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান ও ভেনিজুয়েলাকে একঘরে করার চেষ্টা করেছে, তবে দেশ দুটি প্রতিরোধকামী অর্থনীতি সহ প্রজ্ঞাপন্ন বিভিন্ন অর্থনৈতিক নীতি বাস্তবায়নের মাধ্যমে এসব নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব কমিয়ে দিতে সক্ষম হয়েছে। ইরানের তেলমন্ত্রী জাভেদ ওজি এ প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক ঘটনাবলী এবং এ অঞ্চল ও এর বাইরের দেশগুলোর সাথে ইরানের শক্তিশালী কূটনীতি প্রমাণ করে যে ইরানের বিরুদ্ধে অবৈধ ও নিপীড়নমূলক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে এবং তেল ও তেল জাতীয় পণ্যের উৎপাদন ও রপ্তানিতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। মূলত বর্তমান পরিস্থিতির দিকে লক্ষ্য করলে এটা প্রমাণ হয় যে ইরান ও ভেনিজুয়েলার উপর মার্কিন নিষেধাজ্ঞা নীতির ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিদ্যমান সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলেছে, বিশেষ করে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি বন্ধের সাথে সাথে আমেরিকা এবং তার পাশ্চাত্য মিত্রের জন্য ইরান ও ভেনিজুয়েলার মাধ্যমে তেল সরবরাহের প্রয়োজনীয়তা আরো ব্যাপক আকারে দেখা দিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সিলেট সুনামগঞ্জের বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকলেও এখনও বিস্তীর্ণ এলাকায় গ্রামীণ সড়ক ঘরবাড়ি পানির নিচে ডুবে আছে। বন্যা পরিস্থিতি নিয়ে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
সিলেট সুনামগঞ্জের বন্যার পানি ধীরগতিতে নামতে থাকলেও এখনও বিস্তীর্ণ এলাকার গ্রামীণ সড়ক বাড়িঘর পানির নিচে ডুবে আছে। খাদ্য বিশুদ্ধ পানির সংকট চলছে। এছাড়া যেসব এলাকায় পানি কিছুটা নেমেছে সেখানেও শুরু হয়েছে নতুন দুর্ভোগ। পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। ঘরে পানি উঠায় অনেক মানুষ আশ্রয় নিয়েছিল আশ্রয় কেন্দ্রে, এখনও তারা বাড়ি ফিরতে পারছে না। চারিদিকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নোংরা পানি বাসা বাড়িতে থাকায় নষ্ট হয়ে গেছে জিনিসপত্র। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে শহরকে ময়লামুক্ত করতে অতিরিক্ত লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। এখনও অনেক স্থানে পানি থাকায় ময়লা পরিষ্কার করা যাচ্ছে না। তারপরও ব্লিচিং পাউডার ছিটিয়ে যতটুকু সম্ভব দুর্গন্ধ কমানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। এদিকে গ্রামের মানুষজনও রয়েছেন দুর্ভোগে। অনেক স্থানে রাস্তা ভেঙে ঢলের পানি প্রবাহিত হয়েছে। এখনও অনেক এলাকায় রাস্তাঘাটে পানি নামেনি। সিলেটের জকিগঞ্জ, সিলেট বিয়ানীবাজার ও সিলেট বালাগঞ্জ সড়ক দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। সড়কের উপর পানি থাকার কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এ প্রসঙ্গে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান হাওর অঞ্চলের বাসিন্দা আবু নাসের খান রেডিও তেহরানকে জানান, এবারের ভয়াবহ বন্যায় দুর্গত এলাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়েছে।
এই যে বৃহৎ বন্যার পরে বাড়িঘরে যে পানি উঠে গেছে এবং এটার ফলে কিন্তু মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি, একটা সাংঘাতিক ব্যাপার। অন্যদিকে সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার গুলো সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেমন হাসপাতাল কিংবা যাওয়া আসার ক্ষেত্রে যে এক অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া কিংবা রোগী নিয়ে যাওয়া কিংবা ডাক্তার যাওয়া, সেই সমস্ত জায়গাও কিন্তু রাস্তাঘাট গুলো যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে জনস্বাস্থ্যের উপর একটা মারাত্মক একটা প্রভাব সৃষ্টি হচ্ছে।
আবু নাসের খান আরো জানান,
এখানে যে শুধুমাত্র ইমিডিয়েট খাদ্য এবং পানীয়ের একটা সংকট, এটা হয়তো সম্ভব আপনি কিছুটা কম করে হলেও যেরকম সরকার দিতেছে এবং বেসরকারি ভাবে দিয়েছে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে মোটামুটি অনেকটুকুই পাচ্ছে সেই জায়গাগুলো দেখে, কিন্তু নেত্রকোনা কিশোরগঞ্জের ওই অঞ্চলে কিন্তু ধরুন সেই অর্থে রিলিফ যেটাকে বলি সেটা কিন্তু কম পাচ্ছে। সেটা প্রয়োজনের তুলনায় খুব কম, কিন্তু কিছু কিছু হলেও সেটা যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা তাদের জন্য শুধুমাত্র খাওয়া আর পানিটা হলে তো চলো, পানিটাও এতটা বেশি পায় না, মাঝে মধ্যে হয়তো পায় সেই জায়গাগুলো থেকে, কিন্তু বন্যার ফলে কোন রকমের ভেজিটেশন নাই, তার ফলে তারা কিন্তু স্বাস্থ্যের উপরে দীর্ঘমেয়াদী একটা বড় ধরনের একটা প্রভাব সৃষ্টি হচ্ছে সেই জায়গাগুলো থেকে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে কিভাবে দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে। প্রয়োজনে আশেপাশের জেলাগুলো থেকে এনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি সেনাদের বর্বরতা ও সহিংসতা বেড়েই চলেছে। বিশেষ করে বিশ্ববাসীর নজর যখন ইউক্রেন সংকটের দিকে, তখন ইসরায়েল সেই সুযোগকে কাজে লাগিয়ে তাদের নানামুখী সম্প্রসারণকামী লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছে। ইসরায়েলি সেনারা কাতারের আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলেকে গুলি করে হত্যা করার পর ইসরায়েলি মন্ত্রিসভা পশ্চিম তীরে নতুন করে অভিবাসী ইহুদিদের জন্য আরও 4,000 ইউনিট বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকেলেকে হত্যা করে ইসরায়েল শুধু যে 1948 সালে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নিজেদের ব্যর্থতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে তাই নয়, একই সঙ্গে গণমাধ্যম কর্মী ও মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করাও ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য। ইহুদি বসতির নির্মাণ একটি অবৈধ কাজ। ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী 1967 সালে দখলীকৃত এলাকা সীমিত পরিসরে গঠিত ফিলিস্তিন সরকারের হাতে ন্যস্ত তো করেইনি, বরং তারা উল্টো কাজ করেছে। অর্থাৎ তারা দখলীকৃত নতুন নতুন এলাকা নানা কৌশলে ইসরায়েলের সঙ্গে একীভূত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে তারা অধিকৃত এলাকার উপর নিজেদের দখলদারিত্ব পাকাপোক্ত করার জন্য ইহুদি উপশহর নির্মাণের পদক্ষেপ নিয়েছে, যাতে 1948 সালে দখলীকৃত এলাকা পুরোপুরি কব্জা করা যায়। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর থেকে তারা একদিকে দেশ হিসেবে জায়গার স্বল্পতা, অন্যদিকে বৈধতার প্রশ্নে চরম হীনমন্যতায় ভুগছে। এ কারণে ইসরায়েল তাদের অস্তিত্ব ও নিরাপত্তা রক্ষার কৌশল হিসেবে বৈধতার সংকট কাটিয়ে ওঠার এবং অবৈধ ইহুদি বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
ইসরায়েল তার সম্প্রসারণকামী লক্ষ্য অর্জনের জন্য শুধু যে ইহুদি উপশহর নির্মাণের মধ্যেই সীমিত রয়েছে তা নয়, তারা ফিলিস্তিনিদেরকে দুর্বল করার জন্য ফিলিস্তিনি শহরগুলোকে একটি অপরটি থেকে আলাদা করে রাখার চেষ্টা করছে, যাতে ঐক্যবদ্ধ ভূখণ্ড নিয়ে ক্ষুদ্র ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে না পারে। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনিদের পানির উৎসগুলো একের পর এক দখল করছে। যেখানেই পানির উৎস এবং উর্বর ভূমি রয়েছে সেখানেই তারা ইহুদি উপশহর নির্মাণ করছে, যাতে ফিলিস্তিনিদেরকে পানির উৎস থেকে বঞ্চিত রাখা যায়। ফিলিস্তিনিদের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী ভূগর্ভস্থ এলাকাগুলোকে পানির উৎস হিসেবে ধরা হয়। পানি উৎসের ওয়েস্ট জোন পশ্চিমাঞ্চলীয় জেনিন শহর থেকে শুরু হয়েছে এবং তা দক্ষিণ পশ্চিমের আল খলিল এলাকার দিকে চলে গেছে। নর্থ ইস্ট জোন থেকে পানি নাবলুস, জেনিন ও তোবাস প্রদেশ থেকে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে চলে গেছে। ইস্ট জোনের পানি জর্দান নদীর পশ্চিম তীরের মধ্যে সীমাবদ্ধ থাকে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী ভূগর্ভস্থ পানি হাইফা থেকে নাকাব এলাকা পর্যন্ত বিস্তৃত এবং সেখান থেকে মিশরের বিশাল এলাকায় পানির চাহিদা মেটানো হয়।
বাইতুল মুকাদ্দাস শহরকে পুরোপুরি দখল করা এবং অন্য শহরগুলো, বিশেষ করে জর্দান নদীর পশ্চিম তীর থেকে বাইতুল মুকাদ্দাসকে বিচ্ছিন্ন করার বিরাট পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। নতুন নতুন ইহুদি উপশহর নির্মাণের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় তারা। একই সাথে আল আকসা মসজিদের উপর বিশাল আকার ভারী মূর্তি বা ভাস্কর্য এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে যাতে ওই মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। এসব লক্ষ্য সামনে নিয়ে ইসরায়েল এমনভাবে ইহুদি উপশহর নির্মাণের কাজ হাতে নিয়েছে যাতে এর মাধ্যমে তারা কয়েকটি উদ্দেশ্য হাসিল করতে পারে। প্রথমত, উত্তর থেকে দক্ষিণ দিকে জর্দান নদীর পশ্চিম তীরে নিরাপত্তা বলয় তৈরি করতে চায় ইসরায়েল। দ্বিতীয়ত, কুদস শহরকে চারদিক থেকে ঘিরে ফেলা। নতুন করে বেশিরভাগ উপশহর এসব অঞ্চলেই তৈরির পরিকল্পনা রয়েছে ইসরায়েলের, যাতে জর্দান নদীর পশ্চিম তীর থেকে কুদস শহরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যায়।
এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েলের ইহুদি উপশহর নির্মাণ কাজ জাতিসংঘ প্রস্তাব ও আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। জেনেভা কনভেনশন অনুযায়ী ইসরায়েলের এ পদক্ষেপ স্পষ্ট যুদ্ধ অপরাধ। 1949 সালে চতুর্থ জেনেভা ঘোষণায় অধিকৃত ফিলিস্তিনে যে কোনো উপশহর নির্মাণকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবসহ অন্যান্য আন্তর্জাতিক সব আইনেও কুদস, জর্দান নদীর পশ্চিম তীর ও অন্যান্য দখলীকৃত এলাকায় ইহুদি উপশহর নির্মাণকে অবৈধ ঘোষণা করে তা ধ্বংস করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে। 1980 সালে নিরাপত্তা পরিষদে গৃহীত 465 নম্বর প্রস্তাবে উপশহর নির্মাণ কাজ বন্ধ এবং তা ভেঙে ফেলার আহ্বান জানানো হয়েছে। এরপর একই আহ্বান জানিয়ে পরে আরও 3 প্রস্তাব গ্রহণ করা হয়েছিল।
কিন্তু ইসরায়েল এসব প্রস্তাবের কোনো তোয়াক্কা তো করেইনি, এমনকি পাশ্চাত্যের দেশগুলো ইসরায়েলকে উপশহর নির্মাণ কাজ বন্ধে
কোনো পদক্ষেপ নেয়নি, বরং পাশ্চাত্য ইসরায়েলকে বিপুল অর্থ সহায়তা দিয়ে উপশহর নির্মাণ কাজ চালিয়ে যেতে সহায়তা করছে। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্তত ২৫টি সংস্থার প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইসরায়েলকে পাশ্চাত্যের অর্থ সহায়তার চিত্র ফুটে উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদক মাইকেল লিংক বলেছেন, ইউরোপের বিভিন্ন কোম্পানি ইসরায়েলে উপশহর নির্মাণের জন্য পুঁজি বিনিয়োগকে বেআইনি ও অবৈধ হিসেবে উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছে। এক হিসেবে দেখা গেছে, ইউরোপের বিভিন্ন ব্যাংক, বিমা ও অবকাঠামো নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে উপশহর নির্মাণে ভূমিকা রাখছে এবং এদের পেছনে সরকারগুলোর সমর্থন রয়েছে।
প্রকৃতপক্ষে ইউক্রেন যুদ্ধ এবং দখলীকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি অভিবাসীদের স্থানান্তর প্রক্রিয়াকে ইসরায়েল ও উপশহর নির্মাণ কাজ অব্যাহত রাখার অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। বলা যায়, ইউক্রেন সংকটের সুযোগে ইসরায়েল পশ্চিম এশিয়ায় তাদের সম্প্রসারণকামী লক্ষ্য আরও এগিয়ে নিচ্ছে। অথচ পাশ্চাত্যের দেশগুলো ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার বিরুদ্ধে যেভাবে শক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার অতি সামান্য প্রতিক্রিয়া যদি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দেখাত, তাহলে ইসরায়েল এতটা উদ্ধত্য দেখাতে পারত না। পাশ্চাত্যের এই দ্বিমুখী চরিত্রের কারণে ইসরায়েল সম্প্রতি খ্রিস্টান সাংবাদিককে হত্যা করার সাহস পেয়েছে। এমনকি এ হত্যাকাণ্ডের পরপরই তারা নতুন উপশহর নির্মাণের কাজ শুরু করেছে।
তো শ্রদ্ধাবন্ধুরা, ইসরায়েলের সম্প্রসারণকামী কর্মকাণ্ড, বিশেষ করে ইউক্রেন সংকটের সুযোগে ইহুদি উপশহর নির্মাণ জোরদারে ইসরায়েলের পদক্ষেপ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় পাঠক শ্রোতা বন্ধুরা, আজ ২৮ জুন মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আগের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি ও র্যাবের সংস্কার চায় যুক্তরাষ্ট্র। পিটার ডি হাস, মানবজমিন। প্রথম আলো শিরোনাম, পদ্মা সেতু দুর্নীতির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ। বন্যায় 1.5 লাখ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, ভেসে গেছে 825 কোটি মাছের পোনা। যুগান্তর। কালের কণ্ঠের শিরোনাম, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে 7 লাখ টাকা দিয়ে আয়া পদে চাকরি হয়নি রেশমার। প্রচণ্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ সংকট, সতর্কতা জারি বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, অগ্নিপথ আসলে দুর্নীতি, লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি, ফের তোপ মুখ্যমন্ত্রী মমতার। সংবাদ প্রতিদিন। আজকাল লিখেছে, অবশেষে মুম্বাই আসছেন শিন্ডে সহ বিদ্রোহী শিবসেনা বিধায়করা। আনন্দবাজার পত্রিকার শিরোনাম, দেশের 144 হারা কেন্দ্র দখলের তোড়জোড়, বাংলায় তেমনই 19 আসন পদ্মের নজরে। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, চিরচেনা পাটুরিয়া ঘাটের অচেনা রূপ, এই খবরে গরিব অসহায় মানুষের কষ্টের কথা ফুটে উঠেছে। তাহলে কি উন্নয়ন অনেকের কষ্টের কারণ হল?
আপনাকে ধন্যবাদ। পাটুরিয়া ঘাট নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় যে সমস্ত খবর বের হচ্ছে তাতে নানা রকমের চিত্র উঠে আসছে, এবং সত্যি সত্যি ঘাট এলাকায় যে সমস্ত গরিব মানুষ জীবন চালিয়ে নেওয়ার জন্য নানা রকমের ছোটখাটো কাজ করে জীবিকা অর্জন করত, সেই সমস্ত পথ, সেই সমস্ত ব্যবস্থা বন্ধ হয়ে গেল, তাতে কোনো সন্দেহ নেই। তবে কথা ঠিক যে কোনো কিছুই ঠেকে থাকে না, কোনো না কোনো পথ বের হবে। জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদেই তারা নিজেদের পথ খুঁজে নেবে এবং সত্যিকার অর্থে কাজ করলে কিন্তু উপার্জনের খুব বেশি একটা সংকট হয় না, বিভিন্ন পথ বের হয়েই আসে। কিন্তু অন্যদিকে যে কথা সেটি হচ্ছে এই যে পদ্মা সেতু একটি বড় উন্নয়ন প্রকল্প ছিল বাংলাদেশের জন্য এবং সেই প্রকল্প শেষ হয়েছে, যার মাধ্যমে একটি দিগন্ত উন্মোচিত হয়েছে বলা হচ্ছে। ফলে এইরকম বড় একটি প্রজেক্ট, বড় একটি প্রকল্প সুসম্পন্ন করতে গেলে কিছু বিষয় তো ছাড় দিতেই হবে। সেই ছাড়ের ভিতরে এই গরিব বা সমাজের যারা অল্প আয়ের মানুষ ছিল তাদের বিষয়টা পড়ে যাচ্ছে। তবে অন্য একটি চিত্র ছিল পাটুরিয়া ঘাটকে কেন্দ্র করে, সেটি হচ্ছে যে এই ঘাটকে ব্যবহার করে বিরাট সংখ্যক কর্মকর্তা এবং ঘাট সংশ্লিষ্ট অনেক মানুষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত ছিল। তারা ঘাটে কৃত্রিম সংকট সৃষ্টি করত, জ্যাম সৃষ্টি করত এবং টাকার বিনিময়ে বাস ট্রাক এগুলো পারাপারের ব্যবস্থা করত এবং যানজট যত দীর্ঘ হতো ততই তাদের লাভ। সে কারণে এই কথা বলা অনেক বেশি সংগত হবে যে পাটুরিয়া ঘাট বন্ধ হয়ে গরিব মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ার চেয়ে আকাশ ভেঙে পড়েছে সেই সমস্ত মানুষের মাথায় যারা পাটুরিয়া ঘাটকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, দুর্নীতিতে নিমজ্জিত ছিল।
আজ দোহায় শুরু হচ্ছে ইরান আমেরিকা পরোক্ষ আলোচনা। কিভাবে এই আলোচনা হবে এবং কি ফলাফল আসতে পারে বলে আপনি মনে করেন জনাব সিয়াদুল ইসলাম?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে আজকে থেকে এবং এটি হবে কাতারের রাজধানী দোহায়। তার মানে হচ্ছে যে এখানে কাতার খানিকটা মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলো বলে দৃশ্যমান হচ্ছে। এই আলোচনা হবে পরোক্ষ আলোচনা, অর্থাৎ আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল একেবারে সরাসরি মুখোমুখি বসে আলোচনা করবে না। হয়তো আলোচনাটা এমন হবে যে ইরান কাতারের কর্মকর্তাদের সাথে তাদের কথা বলবে, এবার কাতারের কর্মকর্তারা আমেরিকার কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে ইরানের কথাগুলো তাদের কাছে পৌঁছে দেবে, আবার আমেরিকার কর্মকর্তাদের কথা কাতার ইরানের প্রতিনিধি দলের কাছে পৌঁছে দেবে। এইভাবে ওই একই দেশে দুই প্রতিনিধি দল উপস্থিত থেকে পরোক্ষভাবে আলোচনা চালাবে। এটি গেল আলোচনার ধরন। আর আলোচনার কি ফলাফল হতে পারে সেটি প্রকৃতপক্ষে নির্ভর করবে আমেরিকার উপর, কারণ এই যে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়েছে আমেরিকা, এখন যদি ফিরে আসতে হয় তাহলে আমেরিকাকেই ফিরে আসতে হবে। ইরান তো সেই পরমাণু সমঝোতার ভেতরেই আছে। পরমাণু সমঝোতা লঙ্ঘন করে, যে কথা প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই সমঝোতা থেকে বের করে নিয়েছে এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পথ খুবই সহজ, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এবং আমেরিকা পরমাণু সমঝোতা ফিরে এলে সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এখানে অহেতুক পেঁচানোর চেষ্টা করছে আমেরিকা বহুদিন ধরে। এর মূল কারণ হচ্ছে যত যাই কিছু হোক না কেন মাতব্বরিটা তার। তো এই মানসিকতা ছেড়ে যদি আমেরিকা আলোচনায় বসে তাহলে এই আলোচনা সফল হওয়া সম্ভব এবং এখান থেকে ভালো কিছু ইতিবাচক ফলাফল বেরিয়ে আসতে পারে।
তো জনাব সিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
তৃতীয়বার নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। কেন্দ্রে ক্ষমতায় ফেরা তো বটেই, পাশাপাশি শক্তি বৃদ্ধির লক্ষ্যও নিয়েছে গেরুয়া শিবির। দল ঠিক করেছে দেশের এমন 144টি আসনে এখন থেকে শক্তি বাড়ানোর কাজ শুরু হবে যেখানে গত লোকসভা নির্বাচনে সাফল্য আসেনি। বাংলায় এমন লোকসভা আসনের সংখ্যা 19। কোন কোন আসন সেই তালিকায় রয়েছে তা প্রকাশ্যে না এনেই কর্মসূচি সফল করতে উদ্যোগী রাজ্য বিজেপি। গোটাটাই হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতো। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সমীক্ষার মাধ্যমেই দেশের 144 এবং বাংলার 19 আসন বেছেছে। এ খবরটি দৈনিক আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে। আজকাল আনন্দবাজার সহ প্রায় সব দৈনিকের খবর, বৃহস্পতিবারই 50 বিধায়ক পৌঁছচ্ছেন মুম্বাই, উদ্ধবকে সরাসরি চ্যালেঞ্জ শিন্ডের। এ খবরে লেখা হয়েছে মহারাষ্ট্রের মসনদের দখল নিয়ে নাটক জমে উঠেছে। এতদিন গুয়াহাটিতে বিদ্রোহী বিধায়কদের নিয়ে থাকছিলেন তাদের নেতা একনাথ শিন্ডে। সোমবার সুপ্রিম কোর্ট তাদের পদ খারিজের নোটিশ খারিজ করতেই মঙ্গলবার শিন্ডে গুয়াহাটির হোটেল ছেড়েছেন। তিনি হোটেল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেছেন, শীঘ্রই মুম্বাই যাব আমরা। এদিকে শোনা যাচ্ছে দিল্লি গিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন শিন্ডে। তবে শিন্ডে ও বিদ্রোহী সেনা বিধায়করা এ বিষয়ে কিছু বলেননি।
শিন্ডে বলেছেন, আমার সঙ্গে স্বেচ্ছায় ৫০ জন বিধায়ক রয়েছেন, পরবর্তী পদক্ষেপের কথা দ্রুত জানানো হবে, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এদিকে শারদ পাওয়ারের এনসিপি আবার জানিয়েছে, বিরোধী আসনে বসতে তাদের আপত্তি নেই, তবে মহারাষ্ট্র সরকারের ভবিষ্যৎ কী হবে তা ঠিক করতে হবে ওই ৫০ জন বিদ্রোহী বিধায়ককে। অগ্নিপথ আসলে দুর্নীতি, লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি, ফের তোপ মুখ্যমন্ত্রী, সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ফের কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর কটাক্ষ, অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি, একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশঙ্কা, ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার, তাই তার আরজি, বিজেপির ফাঁদে পা দেবেন না। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরানের কালজয়ী গল্পের আসর, গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভ জানেন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আজকের আসরে আমরা শুনব চমৎকার একটি প্রবাদের গল্প। গল্পটি এরকম, এক বৃদ্ধ নিজেকে ভেষজ ডাক্তার, মানে আমরা যাদের কবিরাজ বলি, সেরকম কবিরাজ বলে দাবি করত। আসলে কিন্তু সে কোনো ভালো কবিরাজ ছিল না। মুরব্বীদের কাছ থেকে শোনা চিকিৎসা জ্ঞানের বাইরে সে কিছুই জানত না। কখনো কখনো মরু প্রান্তরের দিকে যেত এবং গুণাগুণ সম্পর্কে না জেনে কিছু কিছু উদ্ভিদ, ঘাস ইত্যাদি তুলে নিয়ে বাড়ি যেত। কেউ অসুস্থ হলে ওইসব উদ্ভিদ জাল দিয়ে রোগীকে সেবন করতে দিতেন তিনি।
রোগী তো কালের পরিক্রমায় একটা সময় সুস্থ হয়ে উঠতই, তখন ওই ভুয়া কবিরাজ তার ভেষজ ঔষধের গুণে ভালো হয়েছে বলে কৃতিত্বের দাবি করত। গ্রামের মানুষ তো তাকে ছাড়া কবিরাজ হিসেবে অন্য কাউকে চিনত না। অসুখ বিসুখ হলে তারা নিরুপায় হয়ে তার কাছেই ছুটে আসত, কিংবা রোগীর কাছে কবিরাজকে নিয়ে যেত। রোগী যদি সুস্থ না হতো তাহলে হাজারটা বাহানা তৈরি করত, যেমন বলত, রোগী আমার নির্দেশনা ঠিকমতো পালন করেনি, যেভাবে ওষুধ খেতে বলেছিলাম বা যেসব খেতে নিষেধ করেছিলাম সেগুলো ঠিকমতো করেনি। কিন্তু একদিন এই কবিরাজ নিজেই অসুস্থ হয়ে পড়ল এবং শয্যাশায়ী হয়ে গেল। জানত যে বিশ্রাম নিলে উন্নতি হবে, তাই সিদ্ধান্ত নিল দুই তিন দিন বাসার বাইরে যাবে না। তারপর কি হল সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর, তখনও আপনারা আমাদের সঙ্গ দেবেন এ প্রত্যাশা রইল।
বিশ্রামের প্রথম দিনেই গ্রামের এক লোক কবিরাজের ঘরের দরজার কড়া নাড়ল এবং অনুমতি নিয়ে ঘরে ঢুকে বলল, জনাব কবিরাজ, আপনি তো জানেন আমার মা অসুস্থ, আপনি দুইবার কষ্ট করে আমার মাকে দেখতে গিয়েছিলেন এবং ওষুধ দিয়েছিলেন, কিন্তু দুঃখজনকভাবে এখন তার অবস্থার আরও অবনতি হয়েছে, এখন কি করব একটু পরামর্শ দেবেন। বৃদ্ধ কবিরাজ বললেন, দেখতে পাচ্ছ না আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি, আমার অবস্থা এমন যে কোনোভাবেই তোমার মাকে দেখতে যেতে পারবো না। তবে দেখি, তুমি এখন যাও, ঘণ্টাখানেক পরে আবার এসো। আমি আমার ছেলেকে তোমার সঙ্গে পাঠাবো তোমার মায়ের চিকিৎসার জন্য। মজার ব্যাপার হলো, কবিরাজের ছেলের কবিরাজের সমান জ্ঞান প্রজ্ঞাও ছিল না। সে আর কি চিকিৎসা করবে? ছেলে তাই বাবাকে বলল।
বাবা, তুমি এটা কিরকম কথা বললে? আমি তো কবিরাজের কও জানি না, যেখানে তোমার দেওয়া ওষুধ খেয়েই ওর মায়ের কিচ্ছু হলো না, সেখানে আমি গিয়ে কি করব? আমি তো চিকিৎসকই নই। বাবা বললেন, তুমি কি মনে করো আমি সত্যিকারের কবিরাজ? আমি আমার রোগীদের বলি তারা যেন একটু বিশ্রাম নেয় এবং কিছু কিছু জিনিস পরিহার করে চলে। এই যে আমি বিচিত্র ভেষজ দেই তাদেরকে, সেটা তাদের মনস্তুষ্টির জন্য, যাতে তারা মনে না করে যে কবিরাজ তো কোনো ওষুধই দিল না। রোগীদের কাছ থেকে যে টাকা নিই সেটা পরীক্ষা করে দেখার জন্য এবং ভেষজ ওষুধ দেওয়ার জন্য নিই। এই কাজটা তো তুমি নিজেও করতে পারবে, সমস্যা তো নেই। তাছাড়া তুমি তো দীর্ঘদিন ধরে আমাকে দেখেছ কিভাবে কি করি। ছেলে এবার বাবাকে বলল। কি বলল তা শুনবো খানিক মিউজিক বিরতির পর, তখনও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
বাবার কথা শুনে ছেলে এবার বলল, কিন্তু বাবা, লোকটা তো বলল তার মার অবস্থা দিনের পর দিন খারাপের দিকেই যাচ্ছে, তুমি যেসব ওষুধ দিয়েছ তাতেও কোনো কাজ হয়নি, তো তোমার চিকিৎসায় যেখানে কোনো উন্নতি হয়নি সেখানে আমি কিভাবে কি করব? আমি তো কিছুই জানি না, তাকে এখন কি বলবো? বাবা বললেন, টেনশনের কিছু নেই, রোগীর বাড়িতে যখন যাবে তখন তার চারপাশের দৃষ্টি মেলে দেখবে, কি দেখতে পাচ্ছ সেটা খেয়াল করবে। উদাহরণস্বরূপ যদি দেখো খরবুজার চামড়া, আখরোটের চামড়া কিংবা কোনো খাবারের উচ্ছিষ্ট, সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলবে, রোগ ভালো হবে কি করে? এই রোগী তো কবিরাজের নির্দেশনা অনুসরণ করেনি। যেসব খাবার খেতে নিষেধ করা হয়েছিল, যেমন খরবুজা, আখরোট কিংবা যে খাবারের অবশিষ্ট অংশ দেখেছ সেই খাবার, এগুলো খেতে নিষেধ করা হয়েছিল। এসব যেহেতু খেয়েছে, সুতরাং কেরামুল কাতেবিনের হাতে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের তো আর করার কিছুই নেই।
বাবা ছেলের কথোপকথনের মাঝে ঘণ্টাখানেক কেটে গেল। এরই মাঝে রোগীর ছেলে ফিরে এলো। কবিরাজের ছেলে তার সাথে গেল এবং রোগীর ঘরে গিয়ে পৌঁছল। ঘরে প্রবেশের মুহূর্ত থেকেই ছেলে চারদিকে তাকাতে শুরু করল, যাতে এমন কিছু জিনিস খুঁজে পাওয়া যায় যার বাহানা দিয়ে রোগ ভালো না হবার কারণ দাঁড় করানো যায়। কিন্তু জরজা থেকে রোগের শয্যা পর্যন্ত এমন কিছুই তার চোখে পড়ল না যা দিয়ে বাহানা তৈরি করা যায়। কেবল প্যাসেজে দেখতে পেল গাধার পিঠে বোঝা বহনের একটা জিন। ওই জিনটি সবার নজরেই পড়ত। যাই হোক, কবিরাজের ছেলে ধীরে ধীরে রোগী মহিলার শয্যার পাশে গেল। তারপর কি হলো সে গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা যথারীতি রইল।
কবিরাজের ছেলে রোগীকে পরীক্ষা নিরীক্ষা করল, শিরা দেখল, রোগীকে বাবার মতো বলল, জিহ্বাটা বের করুন ইত্যাদি। পরীক্ষা করার ফাঁকেও ছেলে এদিক ওদিক তাকাচ্ছিল যাতে নির্দেশ না মেনে চলার মতো কোনো অজুহাত দাঁড় করানো যায়, কিন্তু কিছুই খুঁজে পেল না। মুক্তি পাবার একমাত্র উপায় ছিল রোগীর আশেপাশের লোকজনকে কিছু বলার। সে তার দুই হাত মোনাজাতের মতো কপাল থেকে চিবুক পর্যন্ত টেনে নিয়ে বলল, অস্বাস্থ্যকর মানুষ যে কিনা পরিহার করে চলে না, তার কাছে থেকে কি আশা করা যায়? তার অবস্থার যে অবনতি ঘটবে সেটা তো বলারই অপেক্ষা রাখে না। রোগী মহিলার ছেলে বলল, কিন্তু মা তো কিছু খায়নি, পরামর্শ সবই মেনে চলেছে। কবিরাজের ছেলে বলল, না হতেই পারে না, অবশ্যই কিছু না কিছু খেয়েছে।
একথা বলতে বলতে তার মনে পড়ে গেল প্যাসেজে দেখা গাধার জিনের কথা। সে শুধু জিন দেখেছে, গাধা দেখেনি, তাই বলল, রুগ্ন গাধা খেয়েছে। রোগীর ছেলে বলল, কিসব আজগুবি কথা বলছ, গাধা খেয়েছে? মানুষ কি গাধা খায় নাকি? এই বলেই এক লাথি দিয়ে কবিরাজের ছেলেকে ঘর থেকে বের করে দিল। এই ঘটনার পর থেকেই কেউ যখন আগডুম বাগডুম যুক্তি দেখিয়ে কথা বলার চেষ্টা করে তখনই তাকে উদ্দেশ্য করে বলা হয় রুগ্ন গাধা খেয়েছে। তো শ্রোতাবন্ধুরা, এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্রিমিয়া নিয়ে যদি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট সীমা লঙ্ঘন করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা হচ্ছে যে ক্রিমিয়া হচ্ছে রাশিয়ার অংশ এবং সেটি চিরজীবনের জন্য। ফলে ক্রিমিয়া নিয়ে যে কোনো ধরনের বাড়াবাড়ির চেষ্টা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে। মস্কো থেকে পরিচালিত একটি নিউজ ওয়েবসাইটকে এসব কথা বলেছেন মেদভেদেব। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের বিরুদ্ধে শত্রুদের বারবার ব্যর্থতার কারণ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা, বললেন দৃঢ়তা ও ঐশী রীতি বিজয় এনে দেয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারীদের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল সালামি। বাংলাদেশে আদালত থেকে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ, জনসম্মুখে হাজির করতে সরকারের প্রতি বিএনপির আহ্বান। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাজ্যপালকে স্মারকলিপি দিলেন তৃণমূল নেতারা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ পর্যন্ত খোদা হাফেজ। Thank you.